বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 5 জুলাই, 21 আষাঢ় এবং ফার্সি 5 দে। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ফিলিস্তিনি সাংবাদিক আবু আকলেহের হত্যাকাণ্ড অনিচ্ছাকৃত বলে ইসরায়েলকে রক্ষার মার্কিন বিবৃতির রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশ সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হরণ করছে বলে বিএনপির অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন ইহুদিবাদীরা স্বপ্নেও ইরানে হামলা করতে পারবে না। সাংবাদিক আবু আকলেহ হত্যাকাণ্ডের মার্কিন তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের হামাস। বাংলাদেশে গায়ে আগুন দেয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন, পাওনা ফেরত না পেয়ে গায়ে আগুন দেন তিনি। এবং দিল্লিকে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে পরিণত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলার একই সময়ে আইএইএ নির্বাহী বোর্ডে আমেরিকা ও 3 ইউরোপীয় দেশ ইরান বিরোধী যে প্রস্তাব পাশ করেছে তা আলোচনার চেতনা পরিপন্থী এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচায়ক। তেহরানে সুইজারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাদিম অলিভেরি লোজানো গতকাল প্রেসিডেন্ট রাইসির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি একথা বলেন। তেহরানে মার্কিন দূতাবাস না থাকায় সুইস রাষ্ট্রদূত ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করেন। গত 8 জন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ নির্বাহী বোর্ডের সবাই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরান বিরোধী একটি প্রস্তাব উত্থাপন করে। রাশিয়া ও চীনের ঘোর বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি পাশ করা হয়। সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকা পরমাণু সমঝোতা এবং চলমান আলোচনার আনুষঙ্গিক কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা সে সিদ্ধান্ত ওয়াশিংটনকে নিতে হবে। তেহরানে সুইস দূতাবাসের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে রাইসি বলেন আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের ব্যাপারে হিসাব নিকাশে ভুল করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদীরা স্বপ্নেও ইরানে হামলা করতে পারবে না। ইরানে হামলা করছে এমন স্বপ্ন যদি তারা কখনো দেখে, তাহলে এমন স্বপ্ন নিয়ে ঘুম থেকে জেগে ওঠা তাদের পক্ষে সম্ভব হবে না কখনো। ইয়েমেনের মাসিরা টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের হুমকি প্রসঙ্গে তাকে নানা প্রশ্ন করেন ওই টিভির সাংবাদিক। ইরান বারবারই বলেছে ফিলিস্তিন দখলদার ইসরায়েলের ধ্বংস অনিবার্য, চূড়ান্তভাবে ফিলিস্তিনি ভূখণ্ড এর প্রকৃত মালিকদের কাছেই ফিরে আসবে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ অধ্যুষিত বাইতুল মোকাদ্দাস দখল করে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। এর মোকাবেলায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেওয়ার নীতি অনুসরণ করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের বিষয়ে আমেরিকা যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে হামাস। গত 11 মে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে আমেরিকার প্রতিবেদনে ইসরায়েলের পক্ষাবলম্বন করা হয়েছে, যেভাবে প্রতিবেদন করা হয়েছে তা ফিলিস্তিনের রক্তের প্রতি অবমাননা। এর মাধ্যমে ইসরায়েলকে রক্ষার চেষ্টা হয়েছে বলে সংগঠনটি মন্তব্য করেছে। আন্তর্জাতিক আদালতে সাংবাদিক শিরিন হত্যার বিচার করে খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি করেছে হামাস। এছাড়া ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মার্কিন তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি প্রতিবেদন, এতে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব স্পষ্ট। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আহমদ আদ্দিয়াত বলেছেন মার্কিন প্রতিবেদনে এই অপরাধ যজ্ঞকে অগুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই প্রতিবেদন অপরাধের দায় থেকে ইসরায়েলকে মুক্তি দেওয়ার পায় তারা ছাড়া আর কিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক তদন্ত প্রতিবেদনে দাবি করেছে যে বুলেটের আঘাতে আল জাজিরের সাংবাদিক ফিলিস্তিনি নাগরিক শিরিন আবু আকলে নিহত হন তার উৎপত্তির বিষয়ে সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছাতে পারেননি নিরপেক্ষ তদন্তকারীরা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর গোলাগুলিতে সম্ভবত তার মৃত্যু হয়েছে, যদিও এর আগে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংবাদ মাধ্যমগুলোর নিরপেক্ষ তদন্তে দেখা গেছে ইসরায়েলি বাহিনী গুলি করে শিরিন আবু আকলেকে হত্যা করে। রাশিয়া দাবি করেছে নিঃশর্তভাবে সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। ইসরায়েলের এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত শনিবার লেবাননের ত্রিপোলি শহরের পশ্চিমে ভূমধ্যসাগরের আকাশ থেকে ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার বন্দরনগরী তারতুসের দক্ষিণের একটি এলাকা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদ দায়িত্ব নেওয়ার পর এটি সিরিয়ার উপর ইসরায়েলের প্রথম হামলা। হামলা সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা এই হামলার কঠোর নিন্দা জানাই যা সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন লঙ্ঘন করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নিঃশর্তভাবে ইসরায়েলকে এ ধরনের হামলা বন্ধ করতে হবে। গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরায়েল প্রায় সময় সিরিয়ার উপর হামলা চালিয়ে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দেয়া ছাত্রলীগের সাবেক নেতা গাজী আনিস আজ মারা গেছেন। প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি হ্যানোল্যাক্সে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে হতাশায় তিনি গতকাল নিজের গায়ে আগুন দেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ব্যবসায় প্রতারিত হবার ক্ষোভ আর হতাশা নিয়ে গাজী আনিস নামে 50 বছর বয়সী একজন ব্যবসায়ী সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর 6:10 তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান আনিসের শরীরের 90% দগ্ধ অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এদিকে ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় হেলেনাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা রুজু করেছে আনিসের বড় ভাই নজরুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে এই মামলাটি দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ার কুমেরখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকায়। তিনি একসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। গাজী আনিসের এক বন্ধু মোহাম্মদ আলী জানান, আনিস হেলেনাক্স কোম্পানির কাছে 1,26,00,000 টাকা বিনিয়োগ করেন, কিন্তু কোম্পানি তার পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগেও মানববন্ধন করে কোনো লাভ হয়নি, তাই হতাশা থেকে গায়ে আগুন দিয়েছেন তিনি। এর আগে ব্যবসায়ী গাজী আনিস তার ফেসবুক আইডিতে সর্বশেষ স্ট্যাটাস দিয়েছিলেন গত 31 মে। সেখানে হেলেনাক্স গ্রুপে তার কোটি টাকা বিনিয়োগ করা এবং এক পর্যায়ে এসে লভ্যাংশ থেকে বঞ্চিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কোম্পানির লোকজন তাকে হেনস্থা ও ব্ল্যাকমেল করছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করা হয়। এ বিষয়ে আনিস কুষ্টিয়ার আমলি আদালতে হেলেনাক্স গ্রুপের 2 কর্ণধারের বিরুদ্ধে 2টি মামলা করেছে যা বিচারাধীন রয়েছে। এছাড়া গত 29 এপ্রিলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে যাবতীয় দলিলপত্র সাংবাদিকদের নিকটে উপস্থাপন করা হয়। তিনি এই প্রতারক দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে অনুরোধ করেছিলেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লিকে একটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে পরিণত করার পরিকল্পনা চলছে। এটা করা হলে তা হবে বড় ধরনের অপরাধ। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি বা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির কাছে ইডি, আয়কর, সিবিআই আছে, কিন্তু দিল্লির মানুষ বলে তাদের কাছে তাদের ছেলে কেজরিওয়াল আছে। আজ মঙ্গলবার দিল্লি বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি দিওয়ার ছবির সংলাপ উদ্ধৃত করে এ ধরনের মন্তব্য করেন। দিওয়ার ছবির কথা উল্লেখ করে কেজরিওয়াল বলেন, অমিতাভ বচ্চনের একটি ছবি এসেছিল দিওয়ার। এতে অমিতাভ বচ্চন বলছেন, আমার সম্পদ আছে, আমার বাংলো আছে, আমার গাড়ি আছে। জবাবে শশী কাপুর বলেছিলেন, আমার কাছে আমার মা আছে। আজ বিজেপির লোকেরা হুমকি দিচ্ছে যে আমাদের কাছে ইডি, আয়কর, সিবিআই আছে, কিন্তু এর পরিবর্তে দিল্লির মানুষ বলছে তাদের কাছে তাদের ছেলে কেজরিওয়াল আছে। বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লিতে আলোচনা চলছে যে পরবর্তী বিধানসভা নির্বাচন হবে না, বরং দিল্লিকে একটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু ওই মানুষগুলো জানে না যে তারা কত বড় অপরাধ করতে যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম তাদের এই অপরাধে গালি দেবে। তিনি আরো বলেন, কেজরিওয়ালকে ঘৃণা করতে গিয়ে এই লোকেরা দেশকে ঘৃণা করতে শুরু করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের উপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে তার দেশের প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুকে নির্দেশ দিয়েছেন। সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিচিচানেস্কের পতনের পর শৈগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্যান্য ফ্রন্টে অভিযান চালিয়ে যেতে হবে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া বর্তমানে দোনেস্ক অঞ্চলের নিকটবর্তী শহরগুলোতে বিমান হামলা জোরদার করেছে। দোনেস্ক ও লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল দোনবাসের অংশ। প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছেন, যেসব সৈন্য লুহানস্ক দখল করার অভিযানে অংশ নিয়েছে তাদেরকে এবার বিশ্রামে পাঠাতে হবে। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ব্রিগেডকে অভিযান চালিয়ে যেতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার আগে লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। মাফ করবেন, রাশিয়ার নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও হায়াতে তাহরির আসামের সদস্যদেরকে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার ইদলিব শহর থেকে ইউক্রেনে পাঠাচ্ছে তুরস্ক ও পশ্চিমা কয়েকটি দেশ। গতকাল রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন সিরিয়ার রাষ্ট্রদূত। এ ঘটনা মোটেই আশ্চর্যজনক নয় বলেও তিনি মন্তব্য করেন। রিয়াদ হাদ্দাদ বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বিভিন্ন নামে পশ্চিমারা ইউক্রেনে পাঠাচ্ছে সেখানকার শান্তিপ্রিয় সাধারণ জনগণের উপর হত্যাযজ্ঞ ও নিপীড়ন চালানোর জন্য। সাক্ষাৎকারের এক পর্যায়ে সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, তার দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে সম্পূর্ণভাবে সমর্থন করে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফ রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে কাতার ভিত্তিক আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক আবু আকেলের হত্যাকাণ্ড অনিচ্ছাকৃত। ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষার মার্কিন এ বিবৃতির রহস্য সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ফিলিস্তিন সাংবাদিক শিরিন আবু আকলেহের হত্যাকাণ্ডের বিষয়ে সুস্পষ্ট দলিল প্রমাণ থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে কাতার ভিত্তিক আল জাজিরার এই সাংবাদিকের হত্যাকাণ্ড অনিচ্ছাকৃত। এই নৃশংস হত্যাকাণ্ডটি জনসম্মুখে এবং লক্ষ লক্ষ দর্শকের সামনে সংঘটিত হওয়া সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ধরনের মূল্যায়ন ও বিবৃতি বিশ্বের কোটি কোটি মানুষের বুদ্ধিমত্তার প্রতি স্পষ্ট অপমান ছাড়া আর কিছুই নয়। যদি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে এই ধরনের মূল্যায়ন আসত তাহলে আশ্চর্যের কোনো বিষয় ছিল না, কিন্তু ডেমোক্রেট দলের জো বাইডেন প্রশাসনের কাছ থেকে এই ধরনের মূল্যায়ন বা জবাব এসেছে বলেই তা বিশ্বমহলে প্রশ্নের সৃষ্টি করেছে। ফলে আরেকবার প্রমাণিত হল যে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে ট্রাম্প ও বাইডেন প্রশাসনের নীতিতে কোনো ধরনের পরিবর্তন নেই, বরং তাদেরকে একই সুরে কথা বলতে দেখা যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও ব্লিংকেন ইতিমধ্যে তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন। ফলে এতে কোনো সন্দেহ নেই যে শিরিন আবু আকলাকে অনিচ্ছাকৃত হত্যার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং তার সংবাদ মাধ্যম ও বাক স্বাধীনতাকে সমর্থন করার বিষয়ে ডেমোক্রেটিক পার্টির ঘোষিত নীতির পরিপন্থী। আবু আকলাকে এই কারণেই হত্যা করা হয়েছিল যে তিনি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের আধিপত্যবাদী কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য আল জাজিরার দেওয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন এবং বেশ কয়েকটি ইহুদিবাদী বিরোধী অভিযান মোকাবেলায় তেল আবিব শাসক গোষ্ঠীর অক্ষমতার বিষয়টি প্রকাশ্যে আনতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। প্রকৃতপক্ষে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং ইচ্ছাকৃতভাবে আবু আকলাকে হত্যা করে তেল আবিব আবু আকলার ইসরায়েল বিরোধী প্রতিবেদনের প্রতিশোধ নিয়েছিল এবং আবু আকলার পথ অনুসরণ করে আর কেউ যাতে এমন স্বাধীন সংবাদ পরিবেশন করার সাহস না দেখায় সেজন্য অন্যান্য সাংবাদিক ও মিডিয়াকে সতর্ক করতে চেয়েছিল। ডেমোক্রেট দলের বাইডেন সরকার যেভাবে তার নির্বাচনী প্রচারণার বিপরীতে অবস্থান নিয়ে সৌদির প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিচার করার ঘোষণা থেকে পিছু হটেছে, একইভাবে তারা ফিলিস্তিনি নারী সাংবাদিক আবু আকলে হত্যার বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মনগড়া বর্ণনা এবং দাবির প্রতি আত্মসমর্পণ করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে আওয়ামী লীগের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হরণ করছে। সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদের 50তম অধিবেশনে উত্থাপিত ডিজিটাল যুগে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদার শীর্ষক প্রতিবেদনে সেটাই প্রমাণিত হয়েছে। আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন। সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
জনগণ যদি ভোট দিত তাহলে আগের রাতে ভোট করতে কোনো দরকার হয় না। আগের রাতে ভোট দিতে সত্য প্রমাণিত হয়ে গেছে। ইলেকশন কমিশনারও বলছে আগের রাতে আর ভোট হবে না। তার মানেটা কি? আগের রাতে ভোট হয়েছে, নির্বাচন দিয়ে দেখুক না কতটুকু আস্থা আছে। হাজারটা পদ্মা সেতু করেও কোনো লাভ হয় না। জনগণের রাজনৈতিক মুক্তি যদি না হয়, জনগণ যদি গণতন্ত্রকে না পায়, গণতন্ত্র যদি না থাকে, তার অধিকার যদি না থাকে, তার ভোটাধিকার না থাকে, সেখানে কিন্তু কোনো লাভ হয় না।
মির্জা ফখরুল বলেন, সরকার বানভাসী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারেনি, বিশেষ করে বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকারের কর্মকাণ্ড দৃশ্যমান নয়। অবিলম্বে দুর্গত মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, গৃহ নির্মাণ ও চিকিৎসা ব্যবস্থা করার জোর দাবি জানান বিএনপির এই নেতা। এদিকে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে ভোটারবিহীন নির্বাচন আর করতে দেয়া হবে না। যে নির্বাচনে আগের রাতেই ভোট গ্রহণ সম্পন্ন করা হবে সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, এমনকি কাউকে অংশগ্রহণ করতে দেয়াও হবে না। এ সময় আবদুল্লাহ আল নোমান বলেন, আজকে দেশে যে সংকট তা নিরসন করতে হলে চলমান কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে তাই সরকার পতনের আন্দোলন করতে হবে, জনগণকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে, সেই লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। তবে বিএনপির আন্দোলন সক্ষমতা নিয়ে আবারও উপহাস করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কিসের আন্দোলন, কোথায় হবে এই আন্দোলন, কবে হয়েছিল এই আন্দোলন? শুনেছিলাম বহুবার, ডাক দিয়েছেন ঈদের পর, ডাক দিয়েছেন পরীক্ষার পর, এখন আবার ডাক দিচ্ছেন বন্যার। তো কবে হবে? দেখতে দেখতে 13 বছর আন্দোলন হবে কোন বছর দেশের মানুষ জানে না। কাজে তাদের আন্দোলনের ডাক আষাঢ়ে তর্জন গর্জন।
আজ সকালে দলীয় কার্যালয়ে বন্যার্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জন মাত্র। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
নিকট অতীতের ঘটনাবলী ও ইতিহাস সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষ ও সমাজ তাদের উন্নত জীবন ও ভবিষ্যৎ কামনা করে। এ কারণে সুন্দর সমাজ ও সভ্যতা নির্মাণে অতীত থেকে শিক্ষা নেওয়া মানুষের জন্য অপরিহার্য বিষয়। আজকের অনুষ্ঠানে আমরা বিশ্বে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিভিন্ন ক্ষেত্রে নানা ঘটনা ও পরিবর্তনের মধ্য দিয়ে মানব সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে। মানব ইতিহাসের শুরু থেকে এ পর্যন্ত পরিবর্তনের এই ধারা আমরা লক্ষ্য করছি। প্রথম দিকে এই পরিবর্তন প্রক্রিয়া খাদ্য, পোশাক আশাক ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ক্রমান্বয়ে মানুষের রুচি বদলায় এবং এসব ক্ষেত্রে বৈচিত্র্য আসে। পরিবর্তনের এই ধারা এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে যে জ্ঞানবিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, রাজনীতি, সমাজ, ধর্ম এমনকি ক্রীড়াক্ষেত্রেও বিরাট পরিবর্তন ও আধুনিকতার ছাপ আমরা লক্ষ্য করছি। অতীত থেকে বর্তমান আধুনিক যুগ পর্যন্ত পরিবর্তন ও উন্নতির এই ধারা খুবই দ্রুত গতিসম্পন্ন। কোনো কোনো ক্ষেত্রে চোখের পলকে পরিবর্তন ঘটছে, যা খুবই বিস্ময়কর। আমরা এখন যে তথ্য প্রবাহের যুগে বসবাস করছি তার 90% গত 2 দশকে জ্ঞানবিজ্ঞানে অগ্রগতি বা আবিষ্কারের ফসল। এ অবস্থা মানব সভ্যতার অন্যান্য অঙ্গনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে।
এটা মানব সভ্যতার ইতিহাসে ইতিবাচক পরিবর্তনের মাত্র একটি দিক বা মুদ্রার এক পিঠ মাত্র। কিন্তু মুদ্রার অপর পার্শ্বের দিকে তাকালে নেতিবাচক চিত্র দেখা যাবে। দুঃখজনকভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এ বিশ্ব জগতে দারিদ্র, দুর্নীতি, অনাচার, ব্যভিচার, বৈষম্য, মূর্খতা, কুসংস্কার ও যুদ্ধের মতো বিষয়গুলো মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। এমনকি কোনো কোনো ব্যক্তি বা সরকার বিজ্ঞান, শিল্প, অর্থনীতিকে বিরাট সংখ্যক মানুষের উপর একক আধিপত্য বা প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ বলা যায়, মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে বহু ক্ষেত্রে উন্নয়ন ঘটলেও নীতি নৈতিকতার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে নৈতিকতা ও আধ্যাত্মিকতা বা মানবীয় মূল্যবোধের চরম অবনতি ঘটেছে।
ইতিবাচক কিংবা নেতিবাচক পরিবর্তনের এই ধারার সাথে আমাদের পরিচিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমনটি প্রবাদবাক্যে বলা হয়, অতীত ভবিষ্যতের জন্য আলোকবর্তিকা। অতীতের ঘটনাবলী ও ইতিহাস জানা না থাকলে ভবিষ্যতের জন্য সঠিক পথ নির্ধারণ করা সম্ভব নয়, কারণ এতে করে অতীত ভুলের পুনরাবৃত্তি ঘটবে এবং অতীতের ঐতিহ্য, সঠিক পদক্ষেপ ও পছন্দনীয় বিষয়গুলো মানুষ ভুলে যাবে। পবিত্র কোরআন শরীফেও বারবার অতীত মানব জাতির উত্থান পতনের ইতিহাস অনুসন্ধান করা বা জানার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে করে মানুষ দিক নির্দেশনা ও সৌভাগ্যের পথ পেতে পারে। এ কারণে অতীতের সাথে পরিচিত হওয়া, বিশেষ করে নিকট অতীতের ঘটনাবলী সম্পর্কে জানা প্রতিটি সমাজ ও মানুষের জন্য গুরুত্বপূর্ণ, যারা কিনা সুন্দর ও উন্নত ভবিষ্যৎ নির্মাণ করতে চায়।
প্রথম বিশ্বযুদ্ধে ব্যাপক ত্রাণহানি ও ধ্বংসযজ্ঞের শোক কাটিয়ে উঠতে না উঠতে ইউরোপ ফের বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে। এসব যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। ধারণা করা হয়েছিল বিশ্বের সব দেশকে নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠার পর যুদ্ধ ও রক্তপাত কমে আসবে, কিন্তু তারপরও যুদ্ধ থেমে নেই। পাশ্চাত্যের আধিপত্য ও প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য গত শতাব্দীতে বহু দেশ চেষ্টা চালিয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর অনেক প্রজাতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং ওই দেশগুলোতে কমিউনিজমের বিলুপ্তি ঘটে। এর আগে ইরানে সংঘটিত হয় সারা বিশ্বে সাড়া জাগানো ইসলামী বিপ্লব। ইরানের এ বিপ্লব মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময়কর প্রভাব ফেলে। তবে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক ও বিপর্যয়কর ঘটনা ঘটেছিল অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, যার পেছনে আমেরিকা ও ব্রিটেনের পূর্ণ সমর্থন ছিল। শুধু ফিলিস্তিন নয়, আজ সমগ্র পশ্চিম এশিয়ার জনগণের দুঃখ দুর্দশা ও দ্বন্দ্ব সংঘাতের উৎস হচ্ছে ইসরায়েল।
সারা বিশ্বের মুসলমানদের বিপর্যয়ের আরেকটি কারণ হচ্ছে ধর্মের নামে উগ্রবাদের বিস্তার, যার পেছনে আমেরিকা ও ইসরায়েলের সমর্থন রয়েছে। গত এক শতাব্দী ধরে মুসলিম উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য ব্যাপক চেষ্টা চললেও তাতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। এই ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে উগ্র ওয়াহাবি ও সালাফি, আল কায়দা, তালেবান ও দায়েশ বা আইএসের মতো ভয়ঙ্কর গোষ্ঠীগুলোর আবির্ভাব ও তাদের মুসলিম স্বার্থবিরোধী তৎপরতা। ফার্সি চতুর্দশ শতাব্দী অর্থাৎ ইংরেজি গত শতাব্দীতে ইউরোপ জুড়ে জ্ঞানবিজ্ঞানের বিরাট উন্নতি হয়। এই সময়টিকে বলা হয় রেনেসাঁর যুগ, যদিও রেনেসাঁর প্রকৃত সূচনা নিয়ে কিছুটা বিতর্ক আছে। এটি সাধারণত মধ্যযুগের শেষের দিকে অর্থাৎ চৌদ্দ শতকে সর্বপ্রথম ইতালিতে শুরু হয়েছিল এবং পনেরো শতকে রেনেসাঁ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল বলে মনে করা হয়। এছাড়া ষোলো এবং সতেরো শতকে রেনেসাঁ ইউরোপের সর্বত্রই ছড়িয়ে পড়ে, কিন্তু গত শতাব্দীতে ইউরোপ দ্রুত গতিতে উন্নতির চরম শিখরে পৌঁছে যায়।
বলা যায় চিকিৎসা, শিল্প, কৃষি, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, আধুনিক শহর নির্মাণ, মহাকাশ গবেষণা সহ আরও বহু ক্ষেত্রে নতুন নতুন চোখ ধাঁধানো সব আবিষ্কার মানব সভ্যতার চিত্রই পাল্টে দিয়েছে। বিজ্ঞানীরা প্রথমে মহাকাশে পাড়ি জমান, এরপর তারা চাঁদ ও মঙ্গলে যাওয়ার চেষ্টা চালান। পর্যায়ক্রমে অত্যাধুনিক বিমান, রকেট সহ অন্যান্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হয়। সর্বশেষ ইন্টারনেট প্রযুক্তি মানুষের জীবনযাত্রায় বদলে দিয়েছে। বলা যায় ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানে নতুন এক বিপ্লব ঘটেছে। প্রকৃতপক্ষে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন বা আবিষ্কার মানুষের জীবনকে সহজ করে দিলেও এবং জীবন চলার পথ বদলে দিলেও এসব আবিষ্কারের অনেক অপব্যবহারও রয়েছে। পরমাণু শক্তি মানুষের জীবনে উপকারী হলেও যুক্তরাষ্ট্র বহু সংখ্যক পরমাণু সহ অন্যান্য মারণাস্ত্র তৈরি করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা হামলা চালিয়ে জাপানের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। আমেরিকা ছাড়াও আরও বহু দেশ গবেষণা চালিয়ে নতুন নতুন আবিষ্কারকে সামরিক কাজে ব্যবহার করে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে।
শ্রোতা বন্ধুরা, সাপ্তাহিক দর্পণ অনুষ্ঠানে ইতিহাস জানার গুরুত্ব এবং বিশ্বে রাজনৈতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে অগ্রগতি ও পরিবর্তন নিয়ে আলোচনা শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ পাঁচ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের
শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ক্ষুধার যন্ত্রণায় শিশুর কান্না, গলা টিপে হত্যা করলেন মা, মানব জমিন। প্রথম আলো শিরোনাম, পি কে হালদারকে জেরা, এলো বাংলাদেশ ভারতের একাধিক প্রভাবশালী নাম। গায়ে আগুন দিয়ে আত্মহত্যা, হেনোল্যাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা, যুগান্তর। কালের কণ্ঠের শিরোনাম, দেশ জুড়ে লোডশেডিং শীঘ্রই কাটছে না। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ইভিএম একটি নিকৃষ্ট যন্ত্র, বলেছেন বদিউল আলম মজুমদার। ভারতের শিরোনাম, বিজেপিকে ফাঁকা মাঠ নয়, উপরাষ্ট্রপতি পদেও প্রার্থী দিতে উদ্যোগী বিরোধী শিবির, সংবাদ প্রতিদিন। একাধিকবার হাজিরা এড়িয়েছেন, নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। আজকাল নবান্নে আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না, একই নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর বাড়ির জন্য আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ক্ষুধার যন্ত্রণায় শিশুর কান্না, গলা টিপে হত্যা করলেন মা, দৈনিক মানবজমিন অনলাইন এ খবর দিয়েছে, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার যে করুণ খবরটি আপনি তুলে ধরলেন, সে সম্পর্কে আসলে কথা বলতে গেলে সমাজের নানা অসঙ্গতির কথা চলে আসবে। প্রথমে আমরা যে কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশে যে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বলে দাবি করা হয় তার একটি ব্যর্থতার নমুনা এটি। বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বটে, কিন্তু সেটি হয়েছে মারাত্মকভাবে বৈষম্যপূর্ণ উন্নয়ন হয়েছে, যার অর্থ বেশি ছিল তার, যার অর্থ ছিল না তার হয়নি তেমন একটা। পাশাপাশি সামাজিক অবক্ষয়ের কথাও চলে আসবে এখানে। এই যে অসহায় মা, যে মা সন্তানটিকে বুকে নিয়ে বিভিন্ন জায়গায় মজুরি খাটেন এবং সেই সন্তানকে খাওয়ান, অথচ সন্তানের বাবা কিন্তু বেঁচে আছেন, তিনি চলে গেছেন। আমাদের সমাজে এই রকমের ঘটনা অহরহ, যতদিন পর্যন্ত এই রকমের ঘটনা ঘটতেই থাকবে, মানুষের নীতি নৈতিকতা মারাত্মক ঘাটতি অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা সমাজে এই রকম ছোট ছোট শিশুর করুণ মৃত্যু দেখব, তাদেরকে ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে দেখব, অসহায় মাকে অবশেষে এই রকমের করুণ পথ বেছে নিতে আমরা মাঝে মাঝেই দেখব। এর অবসান হওয়া দরকার।
আমেরিকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ব্রাশ ফায়ার, নিহত ৬, আহত ৩১। স্বাধীনতা দিবসে এই গোলাগুলির ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
জি, আমেরিকার স্বাধীনতা দিবসে ইলিনয় স্টেটের শিকাগো শহরের কাছে হাইল্যান্ড পার্কে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। সেখানে একজন তরুণ বেশ ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে এবং আমরা যা বুঝতে পারছি যে ব্রাশ ফায়ার করে সেখানে হত্যাকাণ্ড চালিয়েছে। যতদূর জানি যে ৬ জন নিহত হয়েছে এবং ৩১ জন আহত, তার ভেতরে ২৪ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই যে অনিরাপত্তা বা নিরাপত্তাহীনতা আমেরিকার সমাজে, এটি একেবারে সাধারণ ঘটনা। এর প্রধান কারণ আমি মনে করি যে আমেরিকার প্রতিটি নাগরিক অস্ত্র কেনার স্বাধীনতা ভোগ করে এবং অস্ত্র রাখতে পারে। সেই অস্ত্রই একসময় সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভয়ঙ্করভাবে সাধারণ মানুষের উপর ব্যবহার করে দেয় এবং তার ফলাফল দেখি আমরা বহু সংখ্যক মানুষের মৃত্যু, হতাহতের ঘটনা। এই ঘটনা একেবারে মামুলি, সাধারণ, প্রায় প্রতিদিন বহু সংখ্যক জায়গায় আমেরিকায় এই রকমের বন্দুক সহিংসতা এবং এটি নিয়ে আমেরিকার প্রশাসন, আমেরিকার কর্মকর্তারা, রাজনীতিবিদরা, গণদুর্ঘটনা মারাত্মক রকমের সংকটের ভেতরে পড়েছে, কি করে এই সমস্যার সমাধান করবে? তবে তারা সাধারণ মানুষের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিতে পারছে না, এটি তাদের সাংবিধানিক অধিকার।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, নবান্নে আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না, একই নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর বাড়ির জন্য। খবরে লেখা হয়েছে, তার বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে রক্ষীরা তারাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব। সেখানেই এ সিদ্ধান্ত হয়, নিরাপত্তার বজ্র আটুনি এড়িয়ে শনিবার রাতে
মুখ্যমন্ত্রীর বাড়িতে আগন্তুকের ঢুকে পড়া নিয়ে রাজ্য তোলপাড়। জানা যাচ্ছে তার সঙ্গে ছিল এক লোহার রড। সেই রড নিয়েই ঘণ্টা সাতেক কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার ঘরের উল্টো দিকে বসেছিলেন তিনি। মমতার বাড়িতে সাত ঘণ্টা ঘাপটি মেরে থাকা আগন্তুক হাফিজুল মোল্লাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আজ। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকাল বা বিজেপিকেই নয়, একুশ জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত প্রচার সভাগুলোতে আক্রমণ করতে হবে সিপিএম জামানাকেও। তাই মোদীর সঙ্গে একাসনে বসিয়ে রাজ্য জুড়ে তৃণমূলের নেতাকর্মীরা আক্রমণ শানাচ্ছেন বামফ্রন্ট জামানার প্রতিও। সম্প্রতি একুশ জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশ পালনের আগে রাজ্য জুড়ে তার প্রচার সভা করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিকে বিজেপিকে ফাঁকা মাঠ নয় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী দিতে উদ্যোগী বিরোধী শিবির। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, পদ্ম শিবিরে জল্পনা ছিলই, এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে জল্পনা শুরু হল বিরোধী শিবিরে। একাধিকবার হাজিরা এড়িয়েছেন নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। আজকালের এ খবরে লেখা হয়েছে, পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জের নূপুর শর্মাকে নারকেলডাঙ্গা ও আমহার্স্ট স্ট্রিট থানা অন্তত দুবার তলব করেছিল, কিন্তু তিনি জেরা এড়িয়ে যান। এবার বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রের খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা দায়ের করা হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলো তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সে কারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা, গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি এরকম, পার্বত্য অঞ্চলের একটি গুহায় চোর ডাকাতের একটি দল বসবাস করত। এই ডাকাতের দল দিনের পর দিন বিভিন্ন কাফেলার পথ রোধ করে লুটতরাজ করত। কাফেলার কাছ থেকে যা কিছুই পেত সব নিয়ে গিয়ে সেই গুহায় উঠত। এরপর নিজেদের মধ্যে প্রাপ্ত মালামাল ভাগ বাটোয়ারা করে নিত তারা। পার্বত্য এই গুহাবাসীদের অত্যাচার জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিল কাফেলারা,
কিন্তু বুঝে উঠতে পারছিল না কি করে এই ডাকাত চক্রের অত্যাচার থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই যাচ্ছিল দিন, সমস্যা নিয়ে বৃদ্ধদের মাঝেও গুঞ্জন উঠল। অবশেষে বৃদ্ধরা এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ বৈঠকে বসল, কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তার উপায় নিয়ে ভাবতে বসল। বৃদ্ধদের একজন বলল, চোর ডাকাতের দল দিনের পর দিন ধনী হচ্ছে, ওদের যদি এখনই প্রতিহত করা না হয় কিংবা তাদের এই সব অপকর্মের শাস্তির ব্যবস্থা যদি করা না হয় তাহলে ভবিষ্যতে তাদেরকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে, তাদেরকে কাটিয়ে ওঠা আমাদের পক্ষে আর সম্ভব নাও হতে পারে। এভাবে বিচিত্র পরামর্শ এলো মুরব্বীদের কাছ থেকে। অবশেষে একটা উপায় বেরিয়ে এলো। কি উপায় সেটা তা জানাবো খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ফৌজি মুরব্বীরা পার্বত্য গুহাবাসী চোর ডাকাতের দলকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য একটা দূরদর্শী সিদ্ধান্তে পৌঁছলেন। সিদ্ধান্তটা এরকম, বীরত্বপূর্ণ কজন যুবক চোরদের বাসস্থান পার্বত্য গুহার উপরে গিয়ে অবস্থান নেবে। রাতে যখন তারা গুহা থেকে বের হয়, তার আগেভাগে চোরের দলের বেরোবার পথের দুপাশে লুকিয়ে থাকবে। যখন গুহা থেকে বেরিয়ে আসবে এবং ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে, শক্তিশালী যুবক পালোয়ানরা তখন সুযোগ বুঝে চোরদের উপর হামলা চালাবে এবং তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ডাকাতের দল সেদিন এক কাফেলার উপর হামলা চালায় এবং তাদের সকল মালামাল লুট করে নেয়।
চুরির মালামাল ভাগাভাগি করার জন্য এবং খানিক বিশ্রাম নেওয়ার জন্য ডাকাতের গোষ্ঠী ফিরে যায় গুহায়। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল তারা, সে কারণে দ্রুত তাদের ঘুম এসে গিয়েছিল। ঘুমিয়ে পড়ল পরবর্তী হামলার প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে। রাতের ঠিক মধ্যভাগে যুবক পালোয়ানরা যেখানে যেখানে লুকিয়েছিল সেই সব স্থান থেকে বেরিয়ে এলো এবং চোরদের উপর হামলা করল। চোরদের হাত পা বেঁধে ফেলল। পরদিন সকালে চোরের দলকে নিয়ে গেল শহরের শাসকদের দরবারে। শাসক সব কথা শুনে সকল ডাকাতকেই হত্যা করার নির্দেশ দিলেন। চোরদের মাঝে এক তরুণও ছিল, তার সামনে তো জীবনের বহু পথ তখনও পাড়ি দেওয়া বাকি ছিল। সেই তরুণ ছিল ডাকাত দলের সর্দারের ছেলে। এক মন্ত্রীর মনে ওই তরুণের জন্য খারাপ লাগল। সে শাসকের দিকে তাকিয়ে বলল, কি বলল তা শুনব খানিক মিউজিক বিরতির পর। তখনও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এ প্রত্যাশা রইল।
মন্ত্রী শাসকের দিকে তাকিয়ে বলল, হে ন্যায়পরায়ণ শাসক, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। শাসক বললেন, অনুরোধটা কি? মন্ত্রী বলল, অনুরোধটা হলো এই তরুণকে হত্যা না করে আমাকে দিয়ে দিন। সে অনেক ছোট এখনো, ওকে যদি নৈতিক প্রশিক্ষণ দেই আমার বিশ্বাস সে সত্য ও সুন্দরের পথে ফিরে আসবে। শাসক মন্ত্রীর দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বিমত পোষণ করলেন, বললেন, আমার মনে হয় না তুমি যেরকম ভাবছ সেরকম কিছু ঘটবে, তার মধ্যে পরিবর্তন আসবে। ও সঠিক পথে আসবে না, কেননা সে তার ছোটবেলা থেকে চুরি ডাকাতি করেই জীবন কাটিয়ে এসেছে, চুরির মালামাল খেয়েই বড় হয়েছে। ওই কিশোর সাপের বাচ্চার মতো, এখন হয়তো কাউকে সে দংশন করবে না, কিন্তু যখন বড় হবে তখন ঠিকই দংশন করতে শুরু করবে। মন্ত্রী বলল, আপনি যা বলছেন সম্পূর্ণ সত্য। এই তরুণ তো ডাকাতদের সঙ্গে থেকে বড় হয়েছে, লুটতরাজের মালামাল খেয়েছে, সে কারণে ডাকাতির পথই বেছে নিয়েছে।
তারপরও ওকে যদি ভালোভাবে নীতি নৈতিকতার প্রশিক্ষণ দেওয়া যায় কিংবা সৎ মানুষের সংস্পর্শে রাখা যায়, তাহলে পরিবর্তন আসতেও পারে। ও এখনো একেবারে শিশু, তাকে যে প্রশিক্ষণই দেওয়া হবে সেরকমই হয়ে উঠবে সে। সে তো এখনো কাদামাটির মতো কিংবা আস্ত কাঠের মতো, যেরকম খুশি সেরকমই তৈরি করে নেওয়ার সুযোগ আছে। শাসকের দরবারে উপস্থিত অপরাপর সভাসদ মন্ত্রীর কথার পক্ষে সায় দিলেন, সে সঙ্গে হাকিমের প্রতি অনুরোধ জানালেন তরুণকে যেন ক্ষমা করে দেওয়া হয়। শাসক শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে, আপনাদের অনুরোধে ওই শিশুকে ক্ষমা করে দিলাম, যদিও তাতে কোনো লাভ আছে বলে আমি মনে করি না। শাসকের এই সিদ্ধান্তের পর কি ঘটল তা শুনবো খানিক মিউজিক বিরতির পর। তখনও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এ প্রত্যাশা রইল।
শাসক তরুণকে ক্ষমা করে দেওয়ার পর মন্ত্রী ওই তরুণকে তার সঙ্গে বাসায় নিয়ে গেল এবং ব্যাপক প্রশিক্ষণ দিল। তরুণ তার মেধা এবং প্রতিভা অনুসারে সৎ কর্মশীলদের কাজকর্ম ও আদর্শ শেখার চেষ্টা করল। একসময় সে বেশ শিষ্টাচারী এবং জ্ঞানী এক যুবকে পরিবর্তিত হয়ে গেল। মন্ত্রী সুযোগ পেলেই যুবকের উন্নতির কথা শাসকের কানে তোলার চেষ্টা করত, তার বিচিত্র গুণাবলীর প্রশংসা করারও চেষ্টা করত। যতবারই মন্ত্রী ওই তরুণের প্রশংসা করত, ততবারই শাসক মৃদু হেসে বলত, নেকড়ের বাচ্চা নেকড়েই হয়, যতই সে মহৎ মানুষের সান্নিধ্যে বেড়ে উঠুক। এরপর বছর দুয়েক পার হয়ে গেল। লুটেরাদের একটি দল ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করল এবং তার সঙ্গে প্রতারণা করল।
এত বেশি প্ররোচিত করল যে তরুণ লুটেরাদের দলে ভিড়ে গেল। মন্ত্রী কিছুই জানল না, সে তো ওই তরুণকে আপন সন্তানের মতোই স্নেহ করত। একদিন ওই তরুণ সুযোগের অপব্যবহার করে বসল। তরুণ মন্ত্রীকে এবং তার দুই সন্তানকে হত্যা করল। মন্ত্রীর যা মালামাল ছিল সব লুট করে নিয়ে পার্বত্য গুহায় ফিরে গেল। সে তার বাবার স্থানে বসল এবং লুটেরাদের সর্দার হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকিরি কানি বলেছেন, ইহুদিবাদীরা স্বপ্নেও ইরানে হামলা করতে পারবে না। সাংবাদিক আবু আকলে হত্যাকাণ্ডের মার্কিন তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বাংলাদেশে গায়ে আগুন দেয়া ব্যবসায়ী আনিস মারা গেছেন, পাওনা ফেরত না পেয়ে গায়ে আগুন দেন তিনি। দিল্লিকে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে পরিণত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবারে সবশেষে পাওয়া একটি খবর। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, যদি গোপন নথি ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে আমেরিকার কাছে হস্তান্তর করা হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি দিয়ে কারাগারে হত্যা করা হয়, তাহলে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ভেঙে ফেলা উচিত। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লোপেজ বলেন, যদি অ্যাসাঞ্জকে আমেরিকা আনা হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাহলে স্ট্যাচু অব লিবার্টি ভেঙে ফেলার আন্দোলন শুরু করা প্রয়োজন, কারণ এটি আর কোনো মতেই স্বাধীনতার প্রতীক থাকতে পারে না। আগামী সপ্তাহে লোপেজ আমেরিকা সফর যাবেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফ রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।